বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 6 অক্টোবর, 22 আশ্বিন এবং ফার্সি 14 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সর্বায় 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে সরকারের 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে, অধিকৃত ফিলিস্তিনি এলাকায় আরব ও ইহুদিদের মধ্যে অব্যাহত সহিংসতার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের উদ্বেগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে চলমান অস্থিরতা বিষয়ে জরুরি ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি HRW আহ্বান সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনও রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খিয়ান। মধ্য এশিয়ায় ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান। বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের লাখিমপুরের ঘটনা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত। 4 কৃষককে গাড়ি চাপা দিয়ে হত্যাকারীর ফাঁসি দাবি করলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। আফগানিস্তানের ব্যাপারে ইরান ও পাকিস্তানের মধ্যে দৃষ্টিভঙ্গির স্বস্তিদায়ক অভিন্নতা রয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশির মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মধ্য এশিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্য এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো তৎপরতার ব্যাপারে রাশিয়া স্পর্শকাতরতা দেখাবে বলে তেহরান আশা করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভের আমন্ত্রণে রাশিয়া সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। মস্কো বিমানবন্দরে তিনি সাংবাদিকদের আরও বলেন, ল্যাভরোভের সঙ্গে বৈঠকে তিনি ককেশাস অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। মধ্য এশিয়ার মুসলিম দেশ আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা সাম্প্রতিক সময়ে বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ব্যাপরোয়াভাবে ঘোষণা করেছেন, তেল আবিবের সঙ্গে তার দেশের সম্পর্ক পাহাড়ের মতো মজবুত। এ বিষয়ে তেহরান বাকুকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি আজারবাইজান সীমান্তে বড় ধরনের মহড়া চালিয়েছে। ইরানের সীমান্তবর্তী যে কোনো দেশই সন্ত্রাসী গোষ্ঠীকে তেহরানের বিরুদ্ধে অস্ত্র ও সমর্থন দিয়ে মদদ দিক না কেন, ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা এবং IRGC-র সাবেক কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি একথা বলেছেন। তিনি বলেন, আমাদের আশপাশের সীমান্তবর্তী দেশগুলোকে সতর্ক করে দিচ্ছি যে যারাই বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দিক না কেন, আমরা এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইরান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জেনারেল রহিম সাফাবি এসব কথা বললেন। কুর্দিস্তান অঞ্চলের মাটি ব্যবহার করে ইসলামী বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে। লেবাননের জন্য জ্বালানি নিয়ে সিরিয়ার বানিয়াস বন্দরে পৌঁছেছে ইরানের তৃতীয় জাহাজ। জাহাজ থেকে জ্বালানি খালাস করে তা ট্যাঙ্কারের সাহায্যে লেবাননে নিয়ে যাওয়া হবে। এর আগেও লেবাননের জন্য জ্বালানি সিরিয়ার বানিয়াস বন্দরে পৌঁছে দিয়েছে ইরানের দুটি জাহাজ। সেখান থেকে তেল ট্যাঙ্কারে করে জ্বালানি নিয়ে যাওয়া হয়েছে লেবাননে। লেবাননের জ্বালানি সংকট সমাধানে ট্যাঙ্কারে করে সেদেশে জ্বালানি পাঠাচ্ছে ইরান। এর আগে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইরান থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানে তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সাংবিধানিক অনুশাসন মেনে এবং দায়বদ্ধতার প্রতয় নিয়ে জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ে আপনাদের কাজ করতে হবে জনগণের সেবক হিসেবে, দেশের মালিক জনগণ। আমাদের সংবিধানের সপ্তম অনুচ্ছেদে একথাটা বলা রয়েছে। সংবিধানের একুশের দুই অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীরা সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য। আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এই তরুণ অফিসারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আইন ও প্রশাসন থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময় উপযোগী প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষ যেন ন্যায় বিচার পায় এটি নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন, এ দেশ আমাদের, এ মাটি আমাদের, এ মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা এবং একটা সুন্দর জীবন দেওয়াটাই হচ্ছে লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণের মূল চালিকা শক্তি হচ্ছে মাঠ পর্যায়ের এই প্রশাসন। কাজেই আপনারা আপনাদের উপরে অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন, এটাই আমি চাই। এ সময় শেখ হাসিনা আরো বলেন, আমি জানি অনেকেই এই করোনাকালে মানুষের সেবা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। প্রশাসনের সবাই টিকাদান কর্মসূচিতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং এত সুন্দরভাবে টিকাদান কর্মসূচি চলছে, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত উত্তরপ্রদেশের লখিমপুরের সহিংস ঘটনায় দোষীদের ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি আজ গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। উত্তরপ্রদেশের লখিমপুরে গত রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের গাড়ি চাপায় আন্দোলনরত চার কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা সহিংসতায় আরও চারজন নিহত হয়। কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ প্রসঙ্গে আজ বিজেপি নেতা সব্যসাচী দত্ত বলেন, লখিমপুরের ঘটনা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা এটি। যে বা যারা এটা করে থাকুক, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত, তাদের ফাঁসি হওয়া উচিত। ভারতে স্বৈরতন্ত্র চলছে এবং জনগণের কণ্ঠস্বর গুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে লখিমপুরের সহিংসতার বিষয়ে রাহুল গান্ধী বলেন, উত্তরপ্রদেশে কৃষকদের পিষ্ট করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, দেশে স্বৈরতন্ত্র চলছে, ভারতের কণ্ঠস্বর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আজ বুধবার রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গত রোববার কৃষকদের বিক্ষোভের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে চার কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত সহিংসতায় আরও চারজনের মৃত্যু হয়। মন্ত্রী অজয় মিশ্র অবশ্য তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদী কৃষকরা বিভিন্ন রাজ্যে একটানা বিক্ষোভ প্রদর্শন করছেন। রাহুল গান্ধী আজ বলেন, কিছুদিন ধরে ভারতের কৃষকদের উপরে সরকারের আক্রমণ হচ্ছে, গাড়ির নিচে কৃষকদের পিষ্ট করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হচ্ছে, তার ছেলের কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দেশ জুড়ে কৃষকরা একের পর এক আক্রমণের শিকার হচ্ছেন, তিনটি কৃষি আইন বিল আনার মাধ্যমে তাদের অধিকার হরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেন, দেশের কাঠামো বিজেপি এবং আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা শুধু মিডিয়ার কথা নয়। আপনারা জানেন যে মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, একইভাবে দেশের সকল প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হচ্ছে। আজ দেশে স্বৈরতন্ত্র চলছে বলেও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ইরান ও পাকিস্তানের মধ্যে দৃষ্টিভঙ্গির স্বস্তিদায়ক অভিন্নতা রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি মঙ্গলবার ইসলামাবাদ সফররত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন। সাক্ষাতে আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতিতে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামাবাদ ও তেহরানের দৃষ্টিভঙ্গিতে যে মিল রয়েছে তা স্বস্তিদায়ক। আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি সত্যি লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে আশরাফ গনি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা কর্মচারীরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ করে নিয়ে। এর আগে গণমাধ্যমে লাখ লাখ ডলার চুরির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও আশরাফ গনি সে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তালেবানের কাবুল দখলের মুখে আকস্মিক দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। দেশ ত্যাগের পরপরই খবর বের হয় আশরাফ গনি পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন। প্রতিবেশী আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ত্রাণ সহায়তার এই চালান হস্তান্তর করে। ইরান থেকে পাঠানো 50 টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, তেল, চাল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার নানা উপকরণ। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ সহায়তা হস্তান্তরের সময় আফগানিস্তানে নিযুক্ত ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন। এর আগে ইরান আফগানিস্তানের কাছে আরও চারটি ত্রাণ সামগ্রীর চালান পাঠিয়েছে। আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে আকস্মিকভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করার পর তালেবান দেশটির নিয়ন্ত্রণে এবং গোলযোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে দেশটি অর্থনৈতিক ও খাদ্য সামগ্রীর সংকটে পড়েছে। এ অবস্থায় ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে ইরান আফগানিস্তানকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপ নতুন করে শুরু করা এখন সময়ের ব্যাপার মাত্র এবং শিগগিরই তা শুরু হবে। উলিয়ানো সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এসব কথা বলেন। তিনি বলেন, ইরান সহ স্বাক্ষরকারী সব দেশের স্বার্থেই পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তা হতে হবে স্বেচ্ছায়। সব পক্ষের আগ্রহের উপর এটি নির্ভর করছে। উলিয়ানো আরও বলেন, এ কথা বিশ্বাস করার কোনো কারণ নেই যে ইরান ভিয়েনা সংলাপে ফিরতে আগ্রহী নয়। ইরানকে এই সংলাপে রাশিয়া ফিরিয়ে আনতে পারবে কিনা মূলত এমন এক প্রশ্নের জবাবে মিখাইল উলিয়ানো এসব কথা বলেন। আজারবাইজান ও তুরস্কের যৌথ সামরিক মহড়া অব্যাহত রয়েছে। নাকচিবান এলাকায় এই মহড়া চলছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার এ পর্যায়ে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। তবে এই মহড়ায় কতজন সেনা অংশ নিচ্ছে এবং কী ধরনের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে তা আজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এর আগে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান যৌথ সামরিক মহড়ার আয়োজন করে। 12-20 সেপ্টেম্বর পর্যন্ত ওই মহড়া চলে। আজারবাইজান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধেও ওই দেশকে ব্যাপক সমর্থন ও সহযোগিতা দিয়েছে তুরস্ক। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অধিকৃত ফিলিস্তিনি এলাকায় আরব ও ইহুদিদের মধ্যে অব্যাহত সহিংসতার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের উদ্বেগ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত অধিকৃত এলাকায় আরব ও ইহুদিদের মধ্যে অব্যাহত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দাবি করেছেন, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সেখানে বসবাসরত আরবদের শত্রু নয়। পর্যবেক্ষকরা বলছেন, অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলে জনসংখ্যার শ্রেণীবিন্যাস ও সমাজ কাঠামো চরম বৈষম্যমূলক, আর এটাই ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইহুদিবাদীরা তাদেরকে এক নম্বর নাগরিক বলে মনে করে এবং ইসরায়েলের মন্ত্রিসভার দৃষ্টিভঙ্গিও একই রকম। এ কারণে প্রায়ই ইসরায়েলে জাতিগত সংঘাত বাধে। ইসরায়েলে আরবরা হচ্ছে সংখ্যালঘু জাতি এবং তারা মোট জনসংখ্যার 21%, যারা নিজেদেরকে আসল ফিলিস্তিনি বলে মনে করে যদিও তারা ইসরায়েলি নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করছে। বেশিরভাগ আরব আরবি এবং হিব্রু দুই ভাষাতেই পারদর্শী এবং তারা জর্দান নদীর পশ্চিম তীর ও গাজার মুসলমানদের প্রতি অনেক সহানুভূতিশীল। এ কারণে বহু আরব ইসরায়েলের সন্দেহের তালিকায় রয়েছে। ইসরায়েলে বসবাসকারী আরবরা সবসময় তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বৈষম্যের অভিযোগ করে থাকে। আবাসিক, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। এসব বৈষম্যের কারণে আরব ও ইহুদিবাদীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরায়েলি নাগরিক অধিকার বিষয়ক সংস্থার এক জরিপে দেখা গেছে, সেখানকার অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র শ্রেণীর এবং তারা সবাই আরব। ইসরায়েলে আরব নাগরিকদের বর্তমান প্রজন্মকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়। তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয় এবং রাজনৈতিক উপায়ে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের ব্যাপারে তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়। এছাড়াও ইসরায়েলের ইহুদিবাদীরা সেখানকার আরবদেরকে অতি তুচ্ছ জ্ঞান মনে করে, যা উত্তেজনা ও রেষারেষির অন্যতম কারণ। ইসরায়েলি নাগরিকদের একটা বিরাট অংশ আরবদেরকে ওই সমাজের জন্য বড় হুমকি বলে মনে করে। এ কারণে তারা আরবদেরকে তো আপন মনে করেই না, বরং তাদের সঙ্গে সহিংসতায় লিপ্ত হয়। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী আরব ও ইহুদিদের উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বহু বছর ধরে এই সমস্যাকে আমরা উপেক্ষা করে এসেছি, তবে তিনি পরিস্থিতি শান্ত করার জন্য আরবদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে বর্তমান মন্ত্রিসভা তাদের অধিকার রক্ষায় পদক্ষেপ নেবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা সমাধানে জরুরি উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে চলমান অস্থিরতা রোধে জরুরি ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে HRW। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা সমাধানে জরুরি উদ্যোগ নিতে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত সোমবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোকে তাদের প্রচেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের উপরে সৃষ্ট নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরূপণ করা অত্যন্ত জরুরি। রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আরও উল্লেখ করেন, প্রত্যাবর্তন বিলম্বিত হওয়ার কারণে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে হতাশার সৃষ্টি হচ্ছে এবং তা ক্রমে বেড়েই চলছে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা তৈরির জন্য মিয়ানমার থেকে বিভিন্নভাবে অস্ত্র আসছে। অস্ত্র নিয়ে তাদের আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে।
মিয়ানমার থেকে বিভিন্নভাবে এই রোহিঙ্গা ক্যাম্পগুলি অস্থির পরিবেশ করার জন্য আগেও আপনি দেখেছেন এখানে অস্ত্র আসছে। এই অস্ত্র নিয়ে এবং তাদের কি বলে আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপে মারামারি এগুলি দেখেছে। কারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে এবং কোন বিদেশি এই সংস্থার সঙ্গে জড়িত আছে কিনা সবগুলি আমরা তদন্ত করে দেখছি।
কক্সবাজারের পুলিশ প্রশাসন বলছে, পর্যটন নগরী কক্সবাজারের 34টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে সেখানকার একাধিক সশস্ত্র গ্রুপ। এসব গ্রুপের তৎপরতা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, কক্সবাজার ক্যাম্পে হুমকি এবং সহিংসতার মুখোমুখি রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষায় বাংলাদেশ কর্তৃপক্ষ এবং জাতিসংঘের কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক কর্মীরা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছে, সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠীর কথিত সদস্যরা চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধের জন্য ক্রমবর্ধমানভাবে টার্গেট করেছে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের। সশস্ত্র গোষ্ঠীর নতুন করে হুমকি এবং সহিংসতার অন্যান্য ঝুঁকির কারণে মহিবুল্লাহ হত্যার পর থেকে অন্তত এক ডজন কর্মী জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং বাংলাদেশের কর্মকর্তাদের কাছ থেকে সুরক্ষা চেয়েছেন। মানবাধিকার কর্মীরা জানান, ক্যাম্পের ভেতরের পরিবেশ রোহিঙ্গা কর্মীদের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় যত দেরি করবে খুনসহ নানা রকম সমস্যা তত বাড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে মিয়ানমার সরকারের উপরে বড় ধরনের চাপ তৈরি করে এ সমস্যার সমাধান করা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, গভীর শোক ও সমবেদনা জানিয়ে ইসলামের অনন্য মহামানব ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনা শুরু করছি। এই আলোচনা উপস্থাপনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ। Thank you. 148 হিজরির 11 জিলকাদ মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক আলাইহিসসালামের ঘরে জন্ম নিয়েছিলেন মহানবীর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ইমাম রেজা আলাইহিসসালাম। তার মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা। 183 হিজরিতে আব্বাসীয় রাজা হারুনের নির্দেশে ইমাম কাজিমকে বিষ প্রয়োগে শহীদ করা হলে 35 বছর বয়সে মুসলিম উম্মার ইমামতের দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র ইমাম রেজা আলাইহিসসালাম। মহানবীর পবিত্র আখলে বাইত তথা মাসুম বংশধররা ছিলেন খোদাই নানা গুণ ও সৌন্দর্যের প্রকাশ এবং মানব জাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ। শেখ সাদুক ইমাম রেজা আলাইহিসসালাম সম্পর্কে লিখেছেন, অসাধারণ নানা গুণ ও যোগ্যতার জন্য আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালাম রেজা বা সন্তুষ্ট, সাদিক বা সত্যবাদী, ফাজেল বা গুণধর, মুমিনদের চোখের প্রশান্তি ও অবিশ্বাসীদের ক্ষোভের উৎস প্রভৃতি উপাধিতে ভূষিত হয়েছিলেন। তবে আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালামের একটি বড় উপাধি হল আলেমে আলে মুহাম্মদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইতের আলেম।
ইমাম রেজা আলাইহিসসালামের পিতা ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম বলেছেন, আমার বাবা ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম আমাকে বারবার বলতেন যে আলে মুহাম্মাদের আলেম বা জ্ঞানী হবে তোমার বংশধর। আহা, আমি যদি তাকে দেখতে পেতাম তার নামও হবে আমিরুল মুমিনিনের নাম তথা আলী। প্রায় হাজার বছর আগে লিখিত শাওয়াহিদুন নবুয়াত নামক বইয়ে বর্ণিত এক হাদিসে এসেছে, যারা ইমাম রেজা আলাইহিসসালামের মাজার জিয়ারত করবে তারা বেহেশতবাসী হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরানের খোরাসানে তাঁর শরীরের একটি অংশকে তথা তাঁর পবিত্র বংশধারার একজন সদস্যকে দাফন করা হবে বলে ভবিষ্যৎবাণী করে গেছেন। একই বইয়ে ইরানের কোম শহরে হযরত ফাতিমা মাসুমা সালামুল্লাহ আলাইহার পবিত্র মাজার জিয়ারতকারীও বেহেশতবাসী হবেন বলে হাদিস রয়েছে। এই ফাতিমা মাসুমা ছিলেন ইমাম রেজা আলাইহিসসালামের ছোট বোন। মাসুমা বা নিষ্পাপ ছিল তাঁর উপাধি।
ইমাম রেজা আলাইহিসসালামের ইমামতির সময়কাল ছিল 20 বছর। এই 20 বছর ছিল আব্বাসীয় তিনজন শাসক যথাক্রমে বাদশাহ হারুন এবং তার দুই পুত্র আমিন ও মামুনের শাসনামল। ইমাম রেজা আলাইহিসসালাম তার পিতা ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের নীতি আদর্শকে অব্যাহত গতিদান করেন। ফলে শহীদ ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের মতো ইমাম রেজাও রাজরোষের শিকার হন। আব্বাসীয় রাজবংশে বাদশাহ হারুন এবং মামুনি ছিল সবচেয়ে পরাক্রমশালী। তারা প্রকাশ্যে ইমামদের প্রতি শ্রদ্ধার কথা বলে বেড়ালেও অন্তরে ইমামদের রক্তের তৃষ্ণায় তৃষিত ছিল। আল্লাহর বিধান অনুযায়ী ইসলামী খেলাফতের প্রকৃত উত্তরাধিকার কেবলমাত্র নবী পরিবারের নিষ্পাপ বা পবিত্র ইমামগণের উপর ন্যস্ত থাকবে এবং তারা ছাড়া কেউ ওই পদের যোগ্য নয়। জনগণের মাঝে এই সত্য প্রচারিত হলে স্বাভাবিকভাবেই তারা বাদশার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে। এই আশঙ্কায় ধূর্ত মামুন ইমাম রেজা আলাইহিসসালামকে সবসময় জনগণের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করত। অন্য ইমামদেরকে গণবিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছিল তাগুতি শাসকরা, কিন্তু তারপরও নিষ্পাপ ইমামদের সুকৌশলের কারণে তাদের বার্তা জনগণের কাছে ঠিকই পৌঁছে যেত।
জনগণের কাছে মহান ইমামগণের বার্তা পৌঁছে যাবার ফলে জনগণ প্রকৃত সত্য বুঝতে পারে এবং নবী বংশের প্রতি আনুগত্য প্রকাশ করতে থাকে। হযরত আলী আলাইহিসসালামের পবিত্র খানদানের কেউ বাদশাহর বিরুদ্ধে গেলে বাদশাহই হারাতে হবে এই আশঙ্কা মামুনের ছিল। ফলে মামুন ভক্তি দেখানোর ভান করে ইমামকে খোরাসানে আসার আমন্ত্রণ জানায়। ইমাম প্রথমত রাজি হননি, কিন্তু তাকে আমন্ত্রণ গ্রহণে বাধ্য করা হয়। নবীবংশের মধ্যে ইমাম রেজা আলাইহিসসালামই প্রথম ইরান সফর করেন। যাত্রাপথে তিনি যেখানেই গেছেন জনগণ তাকে সাদরে ও স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে। ইমামও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইত ও নিষ্পাপ ইমামদের চরিত্র বৈশিষ্ট্য এবং ইসলামের সঠিক বিধিবিধান সম্পর্কে জনগণকে অবহিত করেন, সেই সাথে বাদশার আমন্ত্রণের কথাও তাদেরকে জানান।
ধূর্ত মামুন ইমামের আগমনে তার সকল সভাসদ ও অন্যান্য লোকজনকে সমবেত করে ইমাম রেজাকে খলিফা হওয়ার প্রস্তাব দেন। ইমাম মামুনের রাজনৈতিক দুরভিসন্ধি সম্পর্কে জানতেন, তাই তিনি জবাবে বললেন, মহাল আল্লাহ যদি খিলাফতকে তোমার জন্য নির্ধারিত করে থাকেন তাহলে তা অন্যকে দান করা উচিত হবে না, আর যদি তুমি আল্লাহর পক্ষ থেকে খেলাফতের অধিকারী না হয়ে থাকো তাহলে আল্লাহর খেলাফতের দায়িত্ব কারো উপর ন্যস্ত করার কোন অধিকার তোমার নেই। ইমাম শেষ পর্যন্ত খেলাফতের দায়িত্ব নিতে অস্বীকার করায় মামুন ইমামকে তার ভবিষ্যৎ উত্তরাধিকারী হতে বাধ্য করে। ইমাম রেজা আলাইহিসসালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কিছু শর্ত সাপেক্ষে তা গ্রহণ করেন, যেমন তিনি প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করবেন না এবং দূর থেকে খেলাফতের সম্পর্ক রক্ষা করবেন। এসব ছিল অন্যতম শর্ত।
ইমাম রেজা আলাইহিসসালাম কেন এ ধরনের শর্ত আরোপ করেছিলেন তার কারণ দায়িত্ব গ্রহণকালে প্রদত্ত তাঁর মুনাজাত থেকেই সুস্পষ্ট হয়ে যায়। তিনি মুনাজাতে বলেছিলেন, হে খোদা, তুমি ভালো করেই জানো আমি বাধ্য হয়ে এই দায়িত্ব গ্রহণ করেছি, সুতরাং আমাকে এজন্য পাকড়াও করো না, যেমনি ভাবে তুমি ইউসুফ ও দানিয়েল আলাইহিসসালামকে পাকড়াও করনি। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে কোনো দায়িত্ব ও কর্তব্য ব্যতীত আর কোনো কর্তৃত্ব হতে পারে না। আমি যেন তোমার দিনকে সমুন্নত রাখতে পারি, তোমার নবীর সুন্নাতকে যথার্থভাবে বাস্তবায়ন করতে পারি। ইমাম রেজা আলাইহিসসালামের এই দায়িত্ব গ্রহণের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে আব্বাসীয়রা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আসলে মামুনের মূল উদ্দেশ্য ছিল মহানবী আহলে বাইতের নেতৃত্বের সমর্থক মুসলমান তথা শিয়া মুসলমানদের বৈপ্লবিক সংগ্রামকে স্তিমিত ও ভিন্ন খাতে প্রবাহিত করা ও আব্বাসীয় খেলাফতকে বৈধ বলে প্রমাণ করা। ইমামকে উত্তরাধিকারী বানানোর মাধ্যমে মামুন নিজেকে একজন আধ্যাত্মিক ও মহান উদার ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরতে চেয়েছে।
মামুনের সমর্থক আব্বাসীয়রা ইমামকে বিভিন্নভাবে হেয় ও মর্যাদাহীন করার ব্যর্থ চেষ্টা চালায়, যেমন বিভিন্ন ধর্মের জ্ঞানী ও পণ্ডিতদের মাধ্যমে জটিল প্রশ্ন করে ইমাম রেজা আলাইহিসসালামকে জব্দ করার চেষ্টা এবং খরা পীড়িত অঞ্চলে বৃষ্টি বর্ষণের জন্য ইমামকে দিয়ে এই আশায় দোয়া করানো যে দোয়া কবুল না হলে ইমামের মর্যাদা ধূলিস্যাৎ হবে। কিন্তু ইমাম প্রতিটি জ্ঞানগত বিতর্কে বিজয়ী হতেন এবং দৃষ্টির জন্য করা তার দোয়াও সফল হয়েছিল, ফলে ইমাম রেজার জনপ্রিয়তা বাড়তে থাকে ও ইমামের বিরুদ্ধে মামুনের ক্রোধ আর হিংসাও বাড়তেই থাকে। আর ইমামও মামুনের বিরুদ্ধে অকপট সত্য বলার ক্ষেত্রে নির্ভীক ছিলেন। কোনোভাবেই যখন ইমামকে পরাস্ত করা গেল না তখন মার্ব থেকে বাগদাদে ফেরার পথে ইরানের বর্তমান মাশহাদ প্রদেশের তুস নামক অঞ্চলে মামুন 55 বছর বয়স্ক ইমাম রেজাকে 20 মাখানো ডালিমের রস বা আঙুরের রস খাইয়ে শহীদ করে। 203 হিজরির 29 সফরে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে, কিন্তু আসল মৃত্যু ঘটেছিল মামুনেরই। পক্ষান্তরে ইমাম শাহাদাতের পেয়ালা পান করে মানুষের হৃদয়ে অমর হলেন।
মামুন হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের অনুসারী হওয়ার দাবিদার তথা সাবি ধর্মের এক বিখ্যাত পণ্ডিতকে একবার নিয়ে আসে এই আশায় যে তার সঙ্গে জ্ঞানগত বিতর্কে ইমাম রেজা আলাইহিসসালাম হেরে যাবেন। সেখানে ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসকদের পণ্ডিতরা উপস্থিত ছিল। এই আসরে ইমাম রেজা আলাইহিসসালাম ইসলামের বিরোধিতা সম্পর্কে কারো কোনো বক্তব্য, যুক্তি বা প্রশ্ন থাকলে তা তুলে ধরার আহ্বান জানান এবং তিনি এর জবাব দেবেন বলে ঘোষণা করেন। ইমরান নামের ওই সাবি পণ্ডিত অবজ্ঞা ভরে বলল, তুমি যদি না চাইতে তবে তোমার কাছে আমি প্রশ্ন করতাম না। আমি কুফা, বসরা, সিরিয়া ও আরব দেশে গিয়েছি এবং তাদের সব দার্শনিক বা যুক্তিবাদীদের সঙ্গে বিতর্ক করেছি, কিন্তু তাদের কেউই প্রমাণ করতে পারেনি যে আল্লাহ এক ও তিনি ছাড়া অন্য কোন খোদা নেই এবং তিনি এই একত্বের মধ্যে বহাল রয়েছেন। এই অবস্থায় আমি কি তোমার কাছে প্রশ্ন করতে পারি? ইমাম রেজা আলাইহিসসালাম বললেন, যত খুশি প্রশ্ন করতে পারো। ফলে সে ইমামকে বিভিন্ন ধরনের বেশ কিছু প্রশ্ন করে। ইমাম রেজা আলাইহিসসালামও বহু সংখ্যক পণ্ডিত ও বিপুল দর্শকদের উপস্থিতিতে একে একে ইমরানের সব প্রশ্নের এত সুন্দর জবাব দিলেন যে ওই সাবি পণ্ডিত সেখানেই মুসলমান হয়ে যান।
প্রকাশ্যে বিপুল সংখ্যক পণ্ডিত, বাদশাহ মামুন ও তার দরবারের লোকজন এবং সাধারণ জনগণের উপস্থিতিতে ইমাম রেজার কাছে জ্ঞানগত বিতর্কে হেরে গিয়ে বিখ্যাত ইহুদি সর্দার ও পণ্ডিত রাসউল জালুত ইমাম রেজা আলাইহিসালামকে বলেছিলেন, আল্লাহর কসম, হে মুহাম্মাদের সন্তান বা বংশধর, ইহুদি জাতির উপর আমার নেতৃত্বের পথে যদি বাধা হয়ে না দাঁড়াত তাহলে আমি আপনার নির্দেশই মান্য করতাম। সেই খোদার কসম দিয়ে বলছি যে খোদা মুসার উপর নাজিল করেছেন তাওরাত ও দাউদের উপর নাজিল করেছেন জাবুর। এমন কাউকে দেখিনি যিনি তাওরাত ও ইঞ্জিল আপনার চেয়ে ভালো তিলাওয়াত করেন এবং আপনার চেয়ে ভালোভাবে ও মধুরভাবে এইসব ধর্মগ্রন্থের তাফসির করেন। ইমাম রেজা আলাইহিসালাম ছিলেন ধৈর্যের পরীক্ষা ও ত্যাগের পরাকাষ্ঠায় উন্নীত পুরুষ। আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানের কারণে তিনি কাউকে ভয় পেতেন না। ইসলাম ইরানের শীর্ষ নেতারাও একই ধারার অনুসারী বলেই খোদাদ্রোহী পরাশক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রামে নির্ভীক।
ইমাম রেজা আলাইহিসালাম তাঁর অকাট্য যুক্তির মাধ্যমে সবার জন্য সর্বোত্তম ও বোধগম্যভাবে ইসলামের বিশ্বাসগুলো তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, জ্ঞান ও প্রজ্ঞা হচ্ছে এমন এক গচ্ছিত সম্পদের মতো যার চাবি হলো প্রশ্ন। আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক, কারণ প্রশ্নের মাধ্যমে চার গ্রুপ, তথা প্রশ্নকারী, শিক্ষার্থী, শ্রবণকারী ও প্রশ্নের উত্তরদাতা সবাই সওয়াব লাভ করেন। ইমাম রেজা আলাইহিসালাম ইরানের নিশাপুরে এক হাদিসে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মহান ফেরেশতা জিব্রাইল আলাইহিসালাম গৌরবময় মহান আল্লাহকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই, এই বাক্যটি হচ্ছে আমার দুর্গ, তাই যে তাতে প্রবেশ করবে সে আমার শাস্তি থেকে নিরাপদ থাকবে। এতটুকু বলার পর ইমামের কাফেলার যানবাহন নিশাপুর থেকে বাদশাহ মামুনের প্রাসাদ অভিমুখে চলা শুরু করলে তিনি আরো বলেন, অবশ্য এর তথা মহান আল্লাহর ওই ঘোষণার শর্তাবলী রয়েছে এবং আমি হচ্ছি এর অন্যতম শর্ত। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তাঁর ইমামত আল্লাহর পক্ষ থেকেই মনোনীত, আর তাই তাঁর আনুগত্য করা ফরজ।
ইমাম রেজা আলাইহিসালামের কয়েকটি সংক্ষিপ্ত বাণী শুনিয়ে শেষ করব আজকের এই বিশেষ আলোচনা। ইমাম বলেছেন, মুমিন ক্রোধান্বিত হলেও ক্রোধ তাকে অপরের অধিকার সংরক্ষণ থেকে বিরত করে না। দুই, কিয়ামতে সেই ব্যক্তি আমাদের তথা মহানবীর আহলে বাইতের সর্বাধিক নিকটবর্তী হবে যে সদাচরণ করে এবং তার পরিবারের সাথে সদ্ব্যবহার করে। তিন, যদি কেউ কোনো মুসলমানকে প্রতারণা করে তবে সে আমাদের কেউ নয়। চার, তিনটি কাজ সবচেয়ে কঠিন। এক, ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা, যদিও এর ফল নিজের বিরুদ্ধে যেয়ে থাকে। দুই, সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকা। তিন, ইমানদার ভাইকে নিজ সম্পদের অংশীদার করা। তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম রেজা আলাইহিসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি আবারও গভীর শোক ও সমবেদনা।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 6 অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই বললেন ওবায়দুল কাদের, ইত্তেফাক, বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে, বললেন প্রধানমন্ত্রী। প্রথম আলো, ক্যাবল অপারেটরদের সময় দেয়া হবে না, তথ্যমন্ত্রী যুগান্তর। মহিবুল্লার হত্যাকারীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, হিউম্যান রাইটসের অভিযোগ, মানব জমিন। বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশ নবম, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, লখিমপুর কাণ্ডে নাম জড়ালেও মন্ত্রিত্ব যাচ্ছে না অজয় মিশ্রের। অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা, একান্ত বৈঠকে কি কথা। আনন্দবাজার পত্রিকা, ডিভিসির ছাড়া জলে রাজ্যে বন্যা পরিস্থিতি, নালিশ জানিয়ে মোদীকে চিঠি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতার। সংবাদ প্রতিদিন, দীর্ঘ টানাপোড়েনের পর রাহুল প্রিয়াঙ্কাকে লখিমপুরে প্রবেশের অনুমতি যোগী প্রশাসনের। আজকাল
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে, বলেছেন প্রধানমন্ত্রী, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নত প্রশাসন গড়ে তুলে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন। প্রথম আলোর অপর একটি খবরের শিরোনাম, রোহিঙ্গারা পুরো পরিবেশ নষ্ট করছে। এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা পুরো পরিবেশ নষ্ট করছে। রোহিঙ্গারা নারী ও শিশু পাচার, মাদক পাচার সহ নানা ধরনের অপরাধমূলক কাজে যুক্ত হচ্ছে, প্রাণপণ চেষ্টা করেও তাদের থামানো যাচ্ছে না। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোকে বলেছি, আপনারা এখন কেন ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন না।
নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই, বললেন ওবায়দুল কাদের, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই, নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বে সর্বা। তিনি বলেন, সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বাচন কমিশনকে একটি স্বাধীন, কর্তৃত্বপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে সরকার। আওয়ামী লীগকে বাঁচাতে নাকি জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয় বরং বিএনপি দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।
দৈনিক যুগান্তরের খবরে লিখেছে, ক্লিন ফিড চালুর জন্য কেবল অপারেটরদের কোনো রকম সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আজ সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, কেবল অপারেটররা সময় চাইলেও এর পক্ষপাতী নয় সরকার। যারা বিদেশি চ্যানেল ক্লিন ফিড দিয়ে চালাচ্ছে তাদেরগুলো এখন চলবে, যাদের ক্লিন ফিড নেই তাদেরগুলো চলবে না। তিনি বলেন, ক্লিন ফিড হলে তাদেরগুলিও সম্প্রচার শুরু হবে, এই সিদ্ধান্ত দেশের স্বার্থে, তাই কোনোভাবেই ব্যত্যয় ঘটবে না, কারণ ক্লিন ফিড সহ চালানোর জন্য কেবল অপারেটরদের অনেক সময় দেওয়া হয়েছে। হাসান মাহমুদ বলেন, ক্লিন ফিড নিয়ে চ্যানেল সম্প্রচার না হলে চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, এ বিষয়টি ভারত সরকার আগে থেকেই জানে।
বিশ্বের দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশ নবম, কালের কণ্ঠের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, বিশ্বের শক্তিশালী 116 পাসপোর্টের তালিকায় 108তম অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। তালিকায় 113তম স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তান, ভারত আছে 90তম স্থানে। গতকাল বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021 প্রকাশিত হয়। কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় এর উপর ভিত্তি করে এ সূচকটিতে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে। প্রকাশিত সূচকে বলা হয়, ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের 227টি দেশের ভেতর কেবল 40টি দেশ ভ্রমণ করা সম্ভব।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। লখিমপুর কাণ্ডে নাম জড়ালেও মন্ত্রিত্ব যাচ্ছে না অজয় মিশ্রের। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন লিখেছে, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় নাম জড়ানোর পরও পদ খোয়াতে হচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে। অন্তত কেন্দ্রীয় সরকারি সূত্রে এমনটাই দাবি। বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন অজয় মিশ্র। সাক্ষাতের আগে তিনি নিজেও দাবি করেছেন তার ইস্তফা দেওয়ার কোনো প্রশ্ন নেই। লখিমপুরের ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে পৌঁছান অজয় মিশ্র। তাকে তলব করা হয়েছিল নাকি তিনি নিজে এসেছিলেন সেটা স্পষ্ট নয়, তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার লখিমপুরের ঘটনা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলে জানিয়েছেন অজয়। তবে কি কথা হয়েছে সেটা স্পষ্ট করেননি।
দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে রাহুল প্রিয়াঙ্কাকে লখিমপুরে প্রবেশের অনুমতি যোগী প্রশাসনের, আজকালের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কা সহ মোট 5 জনকে লখিমপুরে যাওয়ার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তারা মৃত কৃষক পরিবারের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন। তবে আজ সকালে অনুমতি না মেলায় সুর চড়িয়ে রাহুল গান্ধী বলেন, কৃষকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটি নিয়মতান্ত্রিক আক্রমণ, ভারতে এখন এক নায়কত্ব চলছে। রাহুল আরও বলেন, কৃষকদের জীব দিয়ে পিষে দিচ্ছে মোদী সরকার, আমার পরিবারের ওপর জুলুম করলেও কৃষকদের নিয়ে আমরা কথা বলবো। এরই মধ্যে 144 ধারা ভঙ্গ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে।
দৈনিক সংবাদ প্রতিদিনের আরেক খবরে লেখা হয়েছে, রাজ্যের 8 জেলার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও ডিভিসিকে দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন এর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেবেন, যেমন কথা তেমন কাজ। এবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি দিলেন মমতা, সেখানে ডিভিসির বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ডিভিসি নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুক কেন্দ্র, তা না হলে বন্যা থেকে মুক্তি পাবে না রাজ্য। জলাধারগুলি সংস্কারের দাবি তুলে গত 4 আগস্ট কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার জবাব মেলেনি। কেন্দ্রীয় সরকারের এহেন ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন, পরিবেশনে ছিলেন সহকর্মী মুজাহিদুল ইসলাম ও গাজী আব্দুর রশিদ। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। মধ্য এশিয়ায় ইসরায়েলি অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান। বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের লখিমপুরের ঘটনা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত, 4 কৃষককে গাড়ি চাপা দিয়ে হত্যাকারীর ফাঁসি দাবি করলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। এবং আফগানিস্তানের ব্যাপারে ইরান ও পাকিস্তানের মধ্যে দৃষ্টিভঙ্গির স্বস্তিদায়ক অভিন্নতা রয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোরেশের মন্তব্য। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। আবারও জানিয়ে দিচ্ছি, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000, অর্থাৎ 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। আবারও জানিয়ে দিচ্ছি, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। এবারে আমাদের অনুষ্ঠানের সময়সূচি, মিটার ব্যান্ড ও ফ্রিকোয়েন্সি আবারও জানিয়ে দিচ্ছি। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 kHz এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 kHz। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা হচ্ছে parstoday.com/bn। আর আমাদের কাছে ইমেল করার ঠিকানা লিখে রাখুন radiotehran1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.